اللهم صل وسلم. শুক্রবারে যত বেশি দুরূদ শরীফ পড়া যায় সবাই খেয়াল থাকে, দুরূদ ছোট বড় আছে। আমি এখন পড়লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ছোট হাদিস আছে, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, একটু আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم. يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب. وقال النبي صلى الله عليه وسلم: من تكلم في شيء من القدر يسأل عنه يوم القيامة، ومن لم يتكلم فيه لم يسأل عنه، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, বুজুর্গানে মোহতারাম, দীর্ঘদিন ধরে আমাদের বয়ান চলতেছিল ভ্রান্ত আকিদা নিয়ে। ইমানের যে সাতটা স্তম্ভ আছে, এর সঠিক আকিদা আমি আগে পেশ করেছি আপনাদের খেদমতে দীর্ঘদিন। এগুলো ওয়েবসাইটে আছে, আপনারা দেখবেন। এখন দীর্ঘদিন যে বয়ানটা চলতেছে, এটা ওই সাতটা নিয়েই, কিন্তু বিপরীত সাইড, ওই সাতটার ব্যাপারে ভুল আকিদা। এই ভুলটা যদি কারোর মধ্যে থাকে, তো তার ইমান গ্রহণযোগ্য না, তার ইমান গ্রহণযোগ্য না। ভুলটাও জানতে হবে, সহিটাকে সহি রাখার জন্য ভুলটা জানতে হবে। আসল বুঝতে হলে ভেজালটাও বুঝতে হয়। ভেজাল কারে বলে? সয়াবিন রে সরিষার তেল বানায়, আর সয়াবিনের মধ্যে দেয় শুকুরের চর্বি। এইসব ধারণা না থাকলে সে আসল আর নকল বুঝবে না। ব্যাপক হয়ে গেছে, বিশেষ করে যেসব কোম্পানি অমুসলিম মালিক, অমুসলিম মালিক, তাদের তো হালাল হারাম নেই। তারা আমাদেরকে এই সয়াবিনের নামে শুকুরের চর্বি খাওয়াইতেছে। এগুলো যখন পত্র পত্রিকা আসলো, র্যাব এগুলোকে জব্দ করল, তখন আমি আপনাদেরকে বলছিলাম আপনারা নিজেরা সরিষা ভাঙ্গায় খান, সরিষার বদনাম করে এই সয়াবিনটা মার্কেটে আসছে, ওই বদনামটা ছিল সয়াবিনকে আনার জন্য। আসলে সয়াবিনে কোনো ক্ষতি নেই, হ্যাঁ সরিষার তেলে কোনো ক্ষতি নেই, তাদের খাঁটি হয়, কেমিক্যাল দিয়ে যদি বানায় তো বেকার। আর এই তেলের ভেজালের কারণেই মানুষ এত রোগের মধ্যে পড়তেছে, যত রোগ আজকাল শোনা যায়, অ্যালার্জি, হার্ট অ্যাটাক, হ্যাঁ এরকম যত খুজলি, সবটার গোড়া কিন্তু এই গলদ তেল। এখান থেকে কোলেস্টেরল, এখান থেকে চর্বি, এখান থেকে স্ট্রোক, এখান থেকে হার্ট অ্যাটাক। কিন্তু কিছু মানুষ যাদের নীতি নৈতিকতা নেই, তারা কিছু পয়সার লোভে পড়ে পুরা জাতিকে ধ্বংস করতেছে। এই জন্য নিজে একটু কষ্ট করা ছাড়া বাঁচা সম্ভবপর না। আমি বলছিলাম কিছু লোক উদ্যোগ নেন, মেশিন বসাবেন, চোখের সামনে ভাঙ্গাই দিবেন, আর বাকিরা ওইখান থেকে নেন, একদম বয়কট করেন সয়াবিন। এসব বিদেশি তেল আমাদের দরকার নেই, আমাদের দেশিটাই ঠিক আছে, আল্লাহ তৌফিক দান করুন। এটা আসলে বলতে গেছিলাম আসল আর নকল বোঝানোর জন্য। ইমানের ব্যাপারে সহি আকীদাও বুঝতে হবে, আর সহিটাকে ঠিক রাখার জন্য ভুলটাও বুঝতে হবে, কোন ভুলটা ঢুকে গেলে সহিটা বাতিল হয়ে যাবে। কোন একটা ভুল ভুল বিশ্বাস যদি ঢুকে দেয় তাহলে কি হয়ে যাবে, সহিটা বাতিল হয়ে যাবে। এখন তো একটা মহিলা আসে, জুমার নামাজ পড়তে আসে, পয়লা কাতারে বসে গেল, এখানে পরিবেশ ঠিক থাকবে? আপনারা এখন তো শান্ত বসে আছেন, থাকবেন? এটা কি হলো? এই মহিলা কোত্থেকে আসলো? মানুষ, সেও কিন্তু মানুষ, বোরখা লাগাই আসছে, কিন্তু আপনাদের দেমাগ দেখবেন যে অন্যরকম হয়ে গেছে। যে কি জুমার নামাজ, মহিলা আবার পয়লা কাতারে আসছে, এটা আমি বুঝাইলাম যে একটা উল্টা জিনিস যদি হয় সব উল্টাপাল্টা হয়ে যায়। চোখে সামান্য টুকি যদি পড়ে দেখবেন আপনি অস্থির, চোখ ওটা গ্রহণ করতে পারতেছে না। এইগুলো হলো ভেজাল। তো আলহামদুলিল্লাহ গত জুমাতে শুরু হয়েছে, তকদিরের ব্যাপারে ভ্রান্ত আকীদা কি গত জুমায় শুরু হয়েছে। আমি বেশ কিছু কথা বলেছি, আজকেও বলা হবে ইনশাআল্লাহ। একটা কথা ছিল, আমি সেখানে বলছি আমরা জাবরিয়া না, যে আমাদের কোনো ক্ষমতাই নেই, আল্লাহ ঘাড়ে ধরে যা করাইতেছে ওই জাবরিয়া না, আবার কদরিয়াও না, সমস্ত ক্ষমতার মালিক, আমি যা চাবো তাই হবে, হয় আপনি যা চাবেন তা হয়, হাজার বাধা আসবে, আপনার চাওয়া কোথায় পড়ে থাকবে? এই দুটোটা তাকদীর নিয়ে গোমরা হয়েছে, জাবরিয়া কাদরিয়া, আমরা ওই দুটার মাঝখানে। কিছু আমাদের ভিতরে অপারগতা আছে, যাতে আল্লাহর ফয়সালা আমাদের উপরে জারি হইতে পারে, আবার আমাদের কিছু ক্ষমতাও দেওয়া হয়েছে আল্লাহ দিচ্ছেন, যাতে আমরা আল্লাহর আদেশ নিষেধ গুলো মানতে সক্ষম হই। দুটোই আছে, কিছু অক্ষমতা, কিছু সক্ষমতা, এটা হলো সঠিক আকীদা, আহলে সুন্নাত আল জামাতের আকীদা। তো আমি বলেছিলাম যে এই পৃথিবী সৃষ্টি করার, মাখলুক সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা এই ভাগ্যলিপি লিখে রাখছে, 50,000 বছর আগে। তো আজকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো এই, আল্লাহ লিখে রাখছেন এটা ঠিক, কিন্তু এটা মনে করা ভুল যে লিখে রাখছেন বলে আমি করতে করতে বাধ্য হইলাম। আল্লাহ আগাতে যেহেতু লিখে রাখছে তার কি করার আছে, তাই সেটাই আমার করতে হল। এই যে একটা কথা, তা শরীয়তের দৃষ্টিতে এটা একটা গুনাহের কথা। কেউ একটা অন্যায় করলো, এই তুমি অন্যায়টা করলে কেন? ভাই কি করব, এটা আমার কেসমতে লেখা ছিল, তুমি কেমনে পড়ে আসলে? এটা তোমার কেসমতে লেখা ছিল, তাই তুমি এই অন্যায়টা করছো, এই চুরি ডাকাতি করছো, খুন খারাপি করছো, তুমি তকদিরটা পড়লে কেমনে? তকদির কেউ পড়তে পারে? আর পড়ার দায়িত্ব দেওয়া হয়েছে, পড়াও যায় না, পড়ার কোনো দায়িত্ব নেই। ওটা শুধু বিশ্বাস করতে হবে যে আল্লাহ এরকম লিখে রাখছেন, এর বাইরে আর কোনো দায়িত্ব নেই, লিখে রাখছে। আমাদের বলা হয়েছে তোমার কাজ তুমি করো, তোমাকে এটা করতে বলা হয়েছে তুমি করো, যা নিষেধ করা হয়েছে ছাড়ো, ওটা আল্লাহর কাজ, তোমার কাজ এইটা, এটা করো, দেখবা যে তোমার নামে জান্নাত লেখা আছে। আর তুমি কাম করবে না, রুজি রোজগারের ব্যাপারে খুব দৌড়দৌড়ি করো, আর নামাজ পড়তে কইলে আল্লাহর যদি তৌফিক দেয় তো পড়ব, হজ করতে কইলে আল্লাহর যদি তৌফিক দেয় তো যাবো, সেখানে নিজে কোনো প্রচেষ্টা নেই। এইরকম যার অবস্থা হবে দেখা যাবে তার ঠিকানা কোথায় লেখা আছে, জাহান্নামে লেখা আছে। তো বলতেছিলাম লেখা আছে বললে আমরা করতে বাধ্য হইতেছি, এই ধারণা ভুল। কি তাহলে বাস্তব কি? আমরা নিজের ইচ্ছা শক্তি অনুযায়ী করতেছি, এইটা আল্লাহর এলেমে আছে, আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এক সমান, আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এক সমান। আমরা অতীতটা জানি, অমুক দিন এই ঘটছিল, এই ঘটছিল, আজকে কি ঘটলো জানা যায়, কেউ পত্রিকা পড়ে জানতেছে, কেউ রেডিও থেকে জানতেছে, কিন্তু ভবিষ্যৎ কি জানি? রাসূলুল্লাহ কিছু ভবিষ্যৎ বলে গেছে, ইমাম মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, এগুলো উনি বলে দিয়ে গেছে। ওগুলোর বাইরের গুলো কি আমরা জানি? এই বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ না কোন দেশই থাকবে না, হাদিস দ্বারা বোঝা যায় কেয়ামতের আগে পৃথিবী ছোট্ট হয়ে যাবে, আর বাকিগুলো হয় সমুদ্রে বিলীন হয়ে যাবে, না হয় জমিনে গেড়ে যাবে। একটা শহর দেখতেছেন কথা কথা, ঢাকা রাজধানী, কি মানুষ, সারা রাত গাড়ি চলতেছে, হঠাৎ একদিন দেখলেন এই শহরটাই নেই। হাদিস দ্বারা বোঝা যায়, হাদিস দ্বারা বোঝা যায় রাতারাতি শহরটা মাটির নিচে চলে গেছে, এর কোনো অস্তিত্বই নেই। বিভিন্ন জায়গায় ঘটতেছে, বিভিন্ন এলাকা ধসে যেতে, সে এলাকার কিছুই নেই। এই বাংলাদেশেও কোথায় ঘটছে এটা? কোন জেলা? এটা ব্যাপক হবে কিয়ামতের আগে, হয়ে অধিকাংশ এলাকা বিলীন হয়ে যাবে, আর মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস এইগুলো নিয়ে একটা এলাকা থাকবে। সেখানে ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম ওনারা আসবে। যাই হোক, তো বলতেছিলাম লিখে রাখছে বললে আমরা করতে বাধ্য হচ্ছি, এটা ভুল। সহি কোনটা? আমরা করতেছি এটা আল্লাহ জানে আগের থেকে, তাই লিখে রাখছে। আমার কথাটা ক্লিয়ার? লিখছেন বলে করতেছি না, কি করব আপনি আমি আল্লাহর জানা আছে, ইচ্ছা করে কি করব ওটা ওনার এলেমের কারণে উনি আগে ভাগে লিখে রাখছে। কথাটা উল্টাই বুঝতে হবে। একটা উদাহরণ দিলে কথাটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, উদাহরণ না দিলে কথা পরিষ্কার হয় না। ডাক্তাররা বহুদিন বিভিন্ন রোগের হালাত তারা পর্যবেক্ষণ করে না, পর্যবেক্ষণ করতে করতে তাদের একটা ক্লিয়ার ধারণা হয় না যে এই রোগীটা এখন যে পজিশনে আছে এটা কি আর চিকিৎসা দেওয়া যাবে না, আউট অফ ট্রিটমেন্ট, কি এটা, এটা তাদের দেখতে 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 তাদের বই পুস্তক ঘাটতে ঘাটতে তাদের জানা হয়ে গেছে। তখন এক পর্যায়ে তারা বলে দিচ্ছে যে এর আর কোন চিকিৎসা আমাদের কাছে নেই, আপনারা বাসায় নিয়ে যান, যা খাইতে চায় এগুলো ওনাকে খাইতে দেন, ওনার আর কোনো নিষেধ নেই, খাইতে দেন, হয়তো তিন দিন লাস্টিং কর, তিন দিন লাস্টিং কর। বিশেষ করে ক্যান্সারের রোগী সম্পর্কে এরকম বলা হয়। বাস্তবে তাই দেখা গেল, তিন দিনের মাথায় ওই লোকটা মারা গেছে, ওই লোকটা মারা গেছে। তাহলে এখানে কি বলবেন, ওই যে ডাক্তার সাহেব কইছিল যে তিন দিনের মাথায় হয়তো উনি আর থাকবেন না, ওই কথার কারণে মারা গেল, উনি বলছিলেন এই জন্য মারা গেছে না, ডাক্তার তার এলেম দ্বারা বুঝছে এ আর তিন দিনের মতো টিকতে পারে, ওনার এলেম সীমিত এলেম, ওই সীমিত এলেম দিয়ে এতটুকু বুঝতে সক্ষম হয়েছে। এটা বুঝে ডাক্তারের কথার কারণে রুগী মারা গেল, রুগী মারা যাওয়ার উপক্রম হয়েছে এটা ডাক্তার বুঝতে পারতেছে, তাছাড়া হাজার হাজার রুগী দেখছে এই পর্যায়ে গেলে আর দুই তিন দিন বাঁচে বা কেউ এক সপ্তাহ বাঁচে, তাহলে বলার কারণে মরে নাই, মরবে এটা ওনার বিদ্যা দ্বারা উনি বুঝতে পারছেন সেটা করছে। খালি ডাক্তার কেন আসেন মাদ্রাসা স্কুলে আসেন, অনেক শিক্ষকরা বলে যায় এই তোর যে পড়ালেখার হালাত তুই তো ফেল করবি, সারাদিন মোবাইল টেবস, বইয়ের নামে কোনো খবর নেই, তুই তো ফেল করবি। এরপরে তার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, ও ওর মোবাইল ঠিকই আছে এবং ঠিকই ফেল করবে। এখন তার শিক্ষক বলছিল তুই তো ফেল করবি, ওইটা কইছিল বলে ফেল করলো না, ওর হালাত দেখে, ওর হালাত দেখে ওর শিক্ষক অনুমান করছিল যে এই অবস্থা থাকলে পাশ করবে না। তাহলে ওর হালাত ও যা করতেছে ওটার ভিত্তিতে বসে উনি কোনো গায়েব জানে না, গায়েব জানে না। ঠিক এখানে এইভাবে বুঝেন, আমরা কি করব করতেছি এখন আল্লাহ জানে আগের থেকেই, বহু আগের থেকে জানে, কারণ আমাদের ভাগ্যলিপি পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা হয়েছে প্রত্যেকে। কাজেই তকদিরের দোহাই দেওয়া যাবে না, এই অন্যায়টা আমি এই জন্য করলাম, আমার তকদিরে লেখা আছে বলা যাবে, তাহলে তাহলে দুটা গুণা হবে, অন্যায় করছেন ওটা একটা গুণা, আবার তকদিরের দোহাই দিলেন নিজে অন্যায় স্বীকার করলেন না, এটা আরেকটা গুণা। তকদিরের দোহাই দেওয়া ভিন্ন আর একটা গোনা। আদম আলাইহিসসালাম মা হাওয়া যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, আল্লাহ যখন ডাক দিয়ে জিজ্ঞেস করলেন তোমাদেরকে নিষেধ করছি না, খাইলে কেন? ও তো কইতে পারতেন, আল্লাহ একটা লোক আইছিল সে তোমার নামের কসম খেয়ে করছে যে এইটা খাইলে আমাদের ভালো হবে, এটা কইতে পারত, বাস্তব, এটা কোরআন শরীফে আছে, কসমাহুমা শয়তান ইবলিস কসম খাইছে, কসম খেয়ে কইছে ইন্নি লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের কল্যাণ কামনাকারী, কাজে এই ফল খাইলে তোমাদের আর জীবনও বেস্ট থেকে বের হওয়া লাগবে না। তখন নিষেধ করা হয়েছিল, তোমাদের বয়স অল্প ছিল তখন তোমরা এটা সহ্য করতে পারতে, পয়লা দিনের শিশু, তার আপনি দিচ্ছেন ফুল কিরিম গরুর দুধ, কি হবে সারাদিন দাস্ত, পয়লা দিনের শিশু, এক মাসের শিশু, তারা কি দুধ দিতে হবে এটা আপনার বুঝে শুনে দিতে হবে না, আপনি মোহাম্মত করে আপনি যারা খান এটা খাওয়াই দিলেন, ওর পেট কি এই দুধ হজম করার মতো শক্তিশালী হয়েছে, এটা বুঝেছে ইবলিসে। আর আল্লাহর নাম নিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে এটা বাবা আদমের মাথায় আসে নাই, যে আল্লাহর নাম নিয়ে আবার মিথ্যা বলে কেমনে খাইছে। তো আল্লাহ যখন পাকড়াও করলেন তো বলতে পারতেন যে এই লোকটা আমাদেরকে ধোকা দিচ্ছে, এটা বলতে পারতেন, বলেন কোরআন শরীফ খোলেন, উনি কি জবাব দিয়েছেন, আল্লাহ যখন পাকড়াও করলেন কি জবাব দিয়েছিলেন, কালা রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, ওয়াইল লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ এখন যদি তুমি মাফ না করো, আমার উপরে রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংস হয়ে যাব। কারোর কান্দে দিলেন না, কারোর কান্দে দিলেন না, নিজে নিজেকে দোষী সাব্যস্ত করলেন, স্বীকৃতি দিলেন, জলাম না আনফুসানা। এই যে দোয়াটা আমরা পড়ি, কোন দোয়া? জান্নাতে যখন ওনাকে চার্জ করা হয়েছিল, তোমাকে বলা হয়েছে এই গাছের ফল খাইবে না, এটাও বলা হয়েছে ইবলিস তোমার কিন্তু একদম স্পষ্ট দুশ্মন, পরিষ্কার দুশ্মন, এই দুনো কথা বলা হয়েছে, এই গাছের ফল খাইবে না আর এই লোকটা তোমার দুশ্মন, তার কথা শুনে ফল খাইলে গেল। তখন উনি এই 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 দোয়াটা পড়ছিল, সেই দোয়াটা আমরা এখন পড়ি, রব্বানা কালা, তো বলার দরকার নেই, কালা মানে আদম এবং হাওয়া বললেন, সেটা আমাদের বলার দরকার আছে, আমরা তারপর থেকে বলি, রব্বানা জালামনা আনফুসানা, আমি নিজে নিজের উপরে জুলুম করছি আল্লাহ, ওয়াইল লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি মাফ না করো, অতারহামনা, আমার উপর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংস হয়ে শেষ, আমি শেষ, আল্লাহ মাফ করলেন, ওনার তওবা কবুল করলেন, ওনার তওবা কবুল করলেন। আমি দেখাইতেছি, হ্যাঁ, উনি অন্য জবাব দিতে পারতেন কিন্তু উনি কাউকে দোষী করেন নাই, নিজেকে কি করছেন, আমরা তকদিরের রেফারেন্স দিব না, তকদির ছিল আমি আর কি করব, এরা বলবো না আমি ভুল করছি, আমি অন্যায় করি, আমি শাস্তি পাওয়ার যোগ্য, কত সাহাবী আসছে হুজুর আমার দ্বারা এই অন্যায় হয়ে গেছে, শরীয়তে যা শাস্তি আছে আমার উপর জারি করেন, নিজে এসে তাকে অন্যায় করতে কেউ দেখে নাই, কেউ দেখে নাই আল্লাহ ছাড়া। কিন্তু সে এসে বলতেছে হুজুর আমি এই অন্যায় করছি, শরিয়াতে তার শাস্তি আছে আমার উপর জারি করেন। এই আদম আলাইহিসসালাম আমাদের আদি পিতা প্রথম বাপ, তার শিক্ষা তো এটাই, তোমার ভুল তুমি স্বীকার কর, যে ভুল স্বীকার করে সে মাগফিরাত পায়। তাহলে ভুল স্বীকারই করলো না, তোমার ভুলই নেই, মাগফিরাত কি? তার ভুলই নেই তার মাগফিরাত কি? যে নিজেকে রোগী স্বীকার করে না তার চিকিৎসা কি? আগে তো আপনাকে স্বীকার করতে হবে আমি রোগী, তখন ডাক্তার আপনাকে কি দিবে? চিকিৎসা দিবে। ডাক্তার বললো আপনার সমস্যা আছে, আপনার চেহারা বলতেছে আপনার সমস্যা আছে, চিকিৎসা দিবে। আপনি উল্টা ডাক্তারকে বলে দিলেন আপনার হেডকোয়ার্টারে সমস্যা আছে, আপনি চিকিৎসা দিবেন, আপনি ডাক্তারকে রুগী বানাই দিবেন, তাতে কি আপনার রোগ ঠিক হয়ে যাবে? পাগলা। এই একটা প্রশ্নের উত্তর হয়ে গেল, আল্লাহ লিখছে বলে করতেছি না, করতেছি ওইটা তিনি জানতেন তাই আগে ভাগে লিখে রাখছেন। এখন রইল কিছু লোক বলে এটা একটা ভ্রান্ত আকীদা তকদির সম্পর্কে, যে আল্লাহ যখন দুটা খাতা তৈরি করে রাখছেন, একটা খাতায় তার নাম, তার বাপের নাম, তার বংশের নাম সহ লেখা আছে, ওই খাতায় যাদের নাম আছে এরা সব জান্নাতে যাবে, আর একটা খাতা আছে সেখানেও তার নাম, তার বাপের নাম, তার বংশের নাম, ওই খাতায় যাদের নাম আছে তারা সব কি? জাহান্নামে যাবে। এটা হাদিসে আছে, দুটা খাতা আল্লাহ তৈরি করে রাখছে। এই হাদিসটা দিয়ে অনেকে ভুলের মধ্যে পড়ে দেয়, তাহলে আমরা এই কষ্ট করে কেন নামাজ পড়তেছি? শীতের দিনে ফজরের নামাজ পড়া, লেপের থেকে বের হওয়া কত কঠিন। হ্যাঁ, এইগুলো দরকার নাই। যদি আমার ভাগ্যে বেস্টে থাকে তো আমি এমনি যাব, আর যদি আমার ভাগ্যে না থাকে তো নামাজ পড়লে বা কি লাভ? দুই নম্বর খাতা যদি আমার নাম থাকে তো এই কষ্ট করার ফায়দা কি? আমার প্রশ্ন বুঝছেন? নবীজি একদিন মজলিসে এসে দুটা খাতা দেখাইছিলেন, গায়েবি খাতা, এক নম্বর খাতা সব জান্নাতীদের নাম এখানে এবং টোটাল লাগাই দেওয়া হয়েছে, বাড়বেও না কমবে না, এটা দুই নম্বর খাতা সমস্ত জাহান্নামীদের নাম এখানে আছে, এটা টোটাল লাগাই দেওয়া হয়েছে, বাড়বেও না কমবেও না। এটা দিয়ে প্রশ্ন হয়, তাহলে আমাদের কষ্ট করে আমল করার দরকার কি? এত হালাল হারাম বাঁচার দরকার কি? হালাল হারাম বাঁচতে গেলে তো ইনকাম কমে যায়, কোনদিন কমে না। মায়ের পেটে যখন ছিলেন আপনি, আমি চার মাস বয়স, রু দেওয়া হবে রু, তখনই আপনার আমার গলায় ঝুলাই দেওয়া হয়েছে, আপনার আমার রিজিক কত, হায়াত কত, চারটা বিষয় গলায় ঝুলাই দেওয়া হয়েছে, তারপরে আপনার ভিতরে রু দেওয়া হয়েছে। এই যে রু চালু হয়েছে, সেলো মেশিনের মতো দিক দিক করতেছে, এই রু আর কোনদিন মৃত্যু নেই, মরার সময় সাময়িক বিচ্ছিন্ন হবে, কবর দেওয়ার সাথে সাথে আবার কানেকশন দিয়ে দেওয়া হবে। রিজিকের মশলা তো আগেই আল্লাহ বলে দিছে, আপনি হালাল হারাম বাঁচলেন না তাতে কি পয়সা বাড়বে? বাড়বে না, পয়সা একই থাকবে, কিন্তু হালাল ভাবে আসলে ইবাদত হয়তো, হারাম ভাবে আসছে আপনি জাহান্নামের কিন্তু সাব্যস্ত জমা করলেন, হারাম ভাবে আসছে কি জমা করলেন? জাহান্নামের যে সাব্যস্ত গুলো মানুষকে কাটবে, ওটা জাহান্নামে তৈরি হয় নাই, ওটা আপনি দুনিয়াতে তৈরি করে গেছেন, হারাম ইনকাম করে সুদ খায় ঘুষ খায় হারাম ইনকাম করে গেছেন, ওটা সামনে আসবে। এই দ্বারা গরিবকে শোষণ করতে চায়, এদেরকে রক্তের দরিয়া রাখা হবে। দুনিয়ায় গরিবদের রক্ত শোষণ করছিলে, এখন এই রক্তের দরিয়ায় যত রক্ত খাই পারো খাও, কিন্তু দরিয়ার মধ্যে কখন থাকা যায়? সে কিনারে আসতে চেষ্টা করবে, কিচ্ছু লাভ নেই। সব কিনারে ফেরেশতা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, কিনারে আসলেই পাথর পাথর আবার চলে যায়। সেই দিন বুঝে আসবে গরিবের রক্ত শোষণ করলে আজীবন এই রক্ত খাইতে হবে, কিন্তু মৃত্যু হবে না, পরকালে কোনো মৃত্যু নেই, আল্লাহ আমাদের রেহাই দিক। তো এই দুই খাতা নিয়ে প্রশ্ন, তারা আমল করে লাভটা কি সবই লেখা। এই ব্যাপারে একটা মিসাল দিব, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? মাওলানা কাসেম নানুতুবি, সারা দুনিয়ার মাদ্রাসার হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার। এই কাসেম নানুতুবির একজন ছাত্র অনেক বড় আলেম, তার নাম হলো জামাল এ কাসেমি। কি নাম? জামাল এ কাসেমি, মূল নাম হলো জামাল। আর যেহেতু ওনার খুব ভক্ত ছিল তো জামাল এ কাসেমি, উনি একটা উদাহরণ দিচ্ছেন, তাতে এই হাদিস নিয়ে দে অনেকে ভুল বুঝে ওটা ঠিক হয়। একজন ন্যায়পরায়ণ বাদশাহ ইসলাম অনুযায়ী দেশ চালায়, অনেক লোক তার কাছে আসে, আসে তা আসে এবং তার বিভিন্ন কাজে সহযোগিতা করে, বিভিন্ন কাজে সহযোগিতা করে। বাদশাহ তো বিচক্ষণ, উনি কিন্তু বুঝতে পারে যে এই লোকগুলো আল্লাহর হস্তে, আল্লাহর কাছ থেকে পুরস্কার দেওয়ার জন্য আমাকে সাহায্য করতেছে, আমি আল্লাহর দিন কায়েম করতেছি আর এই লোকগুলো আমাকে সাহায্য করতেছে। আর এই এই লোকগুলো কথাবার্তায় ধরা পড়ে না, আপনার কথাবার্তায় তো সব ধরা পড়ে, আপনার দিলের মধ্যে কি আছে? আগুন কি বাঁধতে রাখা যায়? তো যাই রয়ে যায়, আপনার দিলে কি আছে আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে। তো বাদশাহ এটাও বুঝতে পারে যে এই লোকগুলো মতলব নিয়ে আসে, তাদের ব্যবসার সুবিধার জন্য বিভিন্ন এক একজনের এক মতলব আছে, ওইটা উদ্ধার করার জন্য আসে, দেখায় আমার খায়ের কা আমার হিতাকাঙ্ক্ষী, কিন্তু ভিতরে তার কি আছে? হ্যাঁ, মতলব আছে। এই দ্বারা তবলিগে দেয়, সবাইকে তবলিগ করতে দেয়, কেউ তো ইমান তাজা করতে দেয়, এটা ঠিক আছে, কেউ অন্য মানুষের হেদায়ত করতে যায়, সে নিজেও গোমরা, অন্য মানুষের হেদায়ত করতে যায়। আর কেউ যায় এখান থেকে ব্যবসার লাইন খুলবে, অনেক লোকজনের সাথে পরিচয় হবে, তখন আমি দেখবো যে কার সাথে কি ব্যবসা করা যায়, কার পার্টনার হওয়া যায়, একটা লাইন বের হবে আর কি, এই নিয়েতে যায়। আমার কথা বুঝতেছেন? বাদশাকে সাহায্য করে কেউ আল্লাহর হস্তে, কেউ দুনিয়ার স্বার্থে, এটা উনি বুঝতেন। উনি একবার খেয়াল করলেন, যারা আমাকে আল্লাহর জন্য সাহায্য করে এদের একটা পুরস্কার হওয়া উচিত, আমার পক্ষ থেকে একটা পুরস্কার, শাহী পুরস্কার, এটা উনি মনে মনে ফয়সালা করলেন। কিন্তু ওনার মনে একটা আপত্তি হল যে লোকগুলো স্বার্থ নিয়ে আসে, ওরা তো আপত্তি করবে, আমরা কি অন্যায় করলাম? আমরা তো বাচ্চার প্রত্যেকটা কাজে বাচ্চার সাথে থাকি, সমর্থন করি, সহযোগিতা করি, আমাদের তো দিল না, আমরা কি অন্যায় করলাম? প্রশ্ন করবে না? এটা কি করা যায়? তখন উনি একটা বুদ্ধি বের করলেন, আরবিতে বলে হেকমত, হেকমত বের করলেন, কি আমরা তো একমত মানে চশমা চোখের ডাক্তার মনে করি, আপনাদের এলাকায় একমত আলিকমা, আলিকমা কি হেকমত? তো কি হেকমত বের করলেন? উনি একদিন দরবারে ঘোষণা দিলেন, আমার দরবারে দুটা খাতা তৈরি হয়েছে, এক নম্বর খাতায় যাদের নাম উঠছে এদের সামনে মাসের 10 তারিখে পুরস্কৃত করা হবে, আর 2 নম্বর খাতায় যাদের নাম উঠছে এদেরকে 10টা করে বেত মারা হবে মজলিসের মধ্যে। কেন তোরা মতলববাজ হয়েছ? মতলববাজদেরকে 10 বেত মারা হবে। এই ঘোষণা দেওয়ার পর দেখা গেল যারা সত্যিকার আল্লাহর জন্য আসত তাদের আসা যাওয়া বন্ধ হয় নাই, তারা আসা যাওয়া করতেই লাগলো। যা খাতায় হয় হোক, আমরা আল্লাহর কাছে পাওয়ার জন্য করি, আল্লাহ আমাদেরকে দিবে, আমরা উনি ভালো কাজ করেন ওনার ভালো কাজে আমরা সাহায্য করে দেব। তাই 10টা বেদ খাইতে হয়, কি হবে 10 বেদ খাইলিয়া? এরা কিন্তু একজন আসা দেওয়া বন্ধ করে, কোন খাতায় নাম থাকুক যে খাতায় থাকুক, আমি আল্লাহর কাছে নেওয়ার জন্য করি, আল্লাহ তো আমাকে দিবে, ওদের আসা যাওয়া ঠিক আছে। আর মতলব বাসগুলো কি করছে জানেন? এরা সব বন্ধ করে দিচ্ছে, খাতাই তখন রেডি হয়ে গেছে, তার যাই সময় নষ্ট করার দরকার কি? কিন্তু আমাদের নাম পয়লা খাতায় উঠে থাকে তো পুরস্কার এমনি পেয়ে দেব, আর যদি আমাদের নাম 2 নম্বর খাতায় ওঠে 10 বেতের খাতায় তা তো বেত খাইতেই হবে। তো যাই সময় নষ্ট করে লাভটা কি? ওই টাইমটা অন্য কাজ করি, যাওয়ার তো ফায়দা নেই, যেহেতু খাতা তৈরি হয়ে গেছে, নাম কোন এক খাতায় উঠে গেছে, যাওয়ার দরকার নেই। এরা একটাও আসে না, এরা একটাও আসে না। ঠিক সামনের মাসে 10 তারিখ যেদিন নাকি পুরস্কার দেওয়ার কথা আর বাকিদেরকে 10 বেদ করে মারার কথা, ওই তারিখ এসে গেছে। দেখা গেল যে লোকগুলো ওই খাতার উপর নির্ভর না করে আসা যাওয়া জারি রাখছে, খাতা যা থাকে থাকুক, না বাচ্চার ব্যাপার, না আমাদের ব্যাপার, আমাদের ব্যাপার হলো আল্লাহর দিনে সাহায্য করা। এই মনে করে আসা যাওয়া ঠিক হচ্ছে, সবার নাম কোন খাতায়? 1 নম্বর খাতায়, পুরস্কার প্রাপ্তর খাতায়। আর যে লোকগুলো খাতার উপরে ভরসা করে বসে গেছিল, আর যায় লাভ কি? আর যায় লাভ কি? আর হলো না, কি হলো? তাদের সব নাম কোন খাতায়? 2 নম্বর খাতায়। আমার কথা বুঝছেন? বাচ্চা কোন জুলুম করলো? বাচ্চা তো আগাতে জানে যে লোক 2 প্রকার, কিন্তু সরাসরি 1 প্রকারকে যদি উনি পুরস্কার দেয় আর 1 প্রকার তো আপত্তি হয়। ঠিক আমাদের আল্লাহ যদি চাইতেন তো রুহের জগতে সবাই আমরা বলে আসছি আল্লাহ আপনি আমাদের রব, ওই জগতে 1 গ্রুপকে বেসতে দিতে পারতেন আর 1 গ্রুপকে দোজকে দিতে পারতেন, তখন তারা আপত্তি করতো, আল্লাহ আপনি তো আমাদেরকে চান্স দিলেন না, চান্স দিলে দেখতেন ওরা কয়টা মসজিদ বানায় আর আমরা কয়টা বানাই, ওরা কয়টা মাদ্রাসা বানায় আমরা কয়টা বানাই, ওরা কয় শিল্লা লাগায় আর আমরা কয় শিল্লা লাগাই, আপনি দেখতেন, কিন্তু আমাদের তো চান্স দিলেন না। এটা বলার সুযোগ ছিল কেন? এই সুযোগ খতম করার জন্য সব দুনিয়া পাঠাই দিতে, যাও কে কি করো আমি রেকর্ড করবো, তোমার 2 কান্দে রেকর্ডার আছে, যা বলবা যা শুনবা যা দেখবা সব লিখবে, কিচ্ছু বাদ দিবে না, সব লিখবে, ওর ভিত্তিতে তোমার ফয়সালা হবে। এই যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটা খাটান, আল্লাহ দিয়ে 2টা খাতা তৈরি করে রাখছে, যেটা জান্নাতিদের খাতা জাহান্নামীদের খাতা। যারা খাতা বিশ্বাস করবে যে খাতা আছে, কিন্তু ওর উপরে নির্ভর করবে না, নিজে ভালো কাজ করবে, মন্দ কাজ ছেড়ে দিবে। ওদের নাম কোন খাতায় থাকবে? জান্নাতিদের খাতায় থাকবে। আর যারা ওই খাতার উপরে নির্ভর করে নামাজও পড়ে না, রোজাও রাখে না, ভালো কাজও করে না, কেসমত থাকলে বেশতের খাতায় যদি নাম থাকে এমনি পাইব। এই কথা বলে আমল করে না, এই লোকগুলোর নাম কোন খাতায়? সব জাহান্নামীদের খাতায়। এতে আল্লাহ কোন ভুল হয়েছে? আল্লাহ কোন দোষ আছে? আমার আল্লাহ নির্দোষ, কোন ভুল নেই, জাররা বরাবর ভুল নেই, সব কাজ ঠিক। এক শ্রেণীর লোক যে কথা বলে, খাতায় তখন তৈরি হয়ে গেছে, আমল করে লাভ কি? এই প্রশ্ন কি ঠিক না ভুল? এই একটা উদাহরণ দিয়ে আমি বুঝাইলাম, ওই বাচ্চার উদাহরণ দিয়ে এই প্রশ্ন ভুল। আপনি ওই খাতার উপরে ভরসা করেন কেন? আপনাকে শুধু খাতা আছে এটুক বিশ্বাস করতে বলা হয়েছে, আর কিচ্ছু না। বাকিটা আপনাকে কাজ করতে বলা হয়েছে, শরীয়ত অনুযায়ী কাজ করো, খাতায় যা থাকে থাকুক, দেখবা তোমার নাম জান্নাতের খাতা। সহজ কথা, সহজ কথা। খাতার চিন্তা না করে কাজ করো, মেহনত করো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।